الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগের প্রতি যদি দৃষ্টিপাত করা হয় তাহলে বোঝা যায় যে তারা অত্যন্ত সরল এবং বক্রতামুক্ত মানুষ ছিলেন। একটা প্লেটকে মেজে যখন পরিষ্কার করা হয়, এরপর যখন এটি ঝালাই করা হয় এবং বার্নিশ করা হয়, তারপর পরিষ্কার সুন্দর খাবার এতে রাখা হয়, তখন যে চিত্র সামনে আসে এই অবস্থায় তাদের ছিল। মানুষ যদি এভাবে স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যায়, নিজেকে বার্নিশ করা প্লেটের মতো সমুজ্জ্বল করে, তাহলে খোদাত ঐশী নিয়ামত রূপী খাদ্য তাতে রাখা হয়। কিন্তু এমন মানুষ এখন কয়জনই বা হবে? এই রয়েতের দ্বিতীয় সংস্করণ অন্যত্র আছে। তিনি প্লেটের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, যেভাবে বর্তন বা প্লেট পরিষ্কার হয়ে থাকে, একইভাবে তাদের অর্থাৎ সাহাবাদের পবিত্র হৃদয় ছিল, যা ঐশী বাণীর আলোতে ছিল সমুজ্জ্বল এবং মানবীয় পঙ্কিলতার মরিচা থেকে ছিল সম্পূর্ণভাবে মুক্ত। একথায় কাদ আফলাহমান জাক্কাহার প্রকৃত তারা পরিপূরণ স্থল ছিলেন। তো এই ছিল সেই বিপ্লব যা মহানবী সাল্লাল্লাহু ইসলাম তাদের জীবনে আনয়ন করেছিলেন। হিংসা এবং বিদ্বেষের তারা এমন পর্যায়ে উপনীত ছিলেন যে শুধু এক শত্রুতা কয়েক বছরই যে চলত তাই নয়, বরং প্রজন্ম পরম্পরায় শত্রুতা অব্যাহত থাকত। কিন্তু যখন ঈমান আনেন, মহানবী ইসলামের প্রতি ভালোবাসার কারণে, খোদার কামেল এবং উৎকর্ষ বান্দা হওয়ার তারা চেষ্টা করেন, তারা কোরআন পড়েন, বোঝেন এবং শিরোধার্য করেন। এই ঐশী বাণীর জ্যোতিতে নিজেদের হৃদয়কে তারা আলোকিত করেছেন, এত স্বচ্ছ, এত পরিষ্কার হয়ে যান যেভাবে ঝালাই করা এবং বার্নিশ করা প্লেট হয়ে থাকে। এখানে যারা বসবাস করে বা অনেকেই হয়তো বুঝবে না যে ঝালাই আর বার্নিশ কিভাবে করা হয় প্লেটে বা বর্তনে। পুরনো যুগে তামা বা ধাতব বর্তন বা প্লেট ব্যবহৃত হতো, কিছুদিন পরপর এই প্লেটগুলোকে ঝালাই করতে হতো বা বার্নিশ করার প্রয়োজন হতো। পাক ভারতে বসবাসকারীরা হয়তো অনুমান করতে পারবেন এটি কি বা কিভাবে ঝালাই করা হয়। বিশেষ করে আমাদের লঙ্গরখানায় যারা কাজ করেন তাদেরও ধারণা আছে, কেননা জলসা চালানোর সময় তাদের ডেগকে ঝালাই এবং বার্নিশ করা হয়। এর জন্য প্রথমে প্লেট আগুনে দেওয়া হয়, এরপর তাতে অ্যামোনিয়া সালফেট লাগানো হয়। এটি মিশিয়ে আগুনে দেওয়া হয়, এরপর একটা উজ্জ্বল ধাতু তাতে মলা হয় এবং ময়লা বের করা হলো এর উদ্দেশ্য। এরপর একটা কাপড় দ্বারা ভালোভাবে পলিশ করা হয়। সেই বর্তন এমন উজ্জ্বল হয়ে যায় যেমন রূপার বর্তন হয়ে থাকে। তো এই ব্যাখ্যা করার উদ্দেশ্য হল হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দৃষ্টান্ত দিয়েছেন, ঝালাই করা, বার্নিশ করা বর্তনের এটি কৃত্রিম কোনো চেষ্টা নয়, বরং ভালোভাবে পরিষ্কার করার পর এটিকে আরও উজ্জ্বল করার জন্য আগুনে জ্বালানো হয়, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হতে হয় উজ্জ্বলের জন্য। মসীহ ইসলামের কথার সারাংশ হল, মানুষ যখন সেই পর্যায়ে মানুষ পৌঁছে বা পৌঁছার ইচ্ছা রাখে, যে পর্যায়ে পৌঁছলে ঐশী বাণীর আলোতে বা জ্যোতিতে সে প্রকৃতপক্ষে জ্যোতির্মণ্ডিত হতে পারে, এর জন্য মানুষকে পরিশ্রম করতে হয়, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, শ্রমসাধ্য সময় তাকে অতিবাহিত করতে হয়, তখনই মানুষ সেই সাফল্য বা সফলতা লাভ করে, যার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যে অমুক ব্যক্তি সফলতা লাভ করেছে বা আত্মশুদ্ধি সে অর্জনে সক্ষম হয়েছে। যদি মানুষ আত্মশুদ্ধির চেষ্টা করে বা আত্মশুদ্ধি যদি তার লক্ষ্য হয়, এর জন্য তাকে পরিশ্রম করতে হয়। এ যুগে শেষ যুগের জামাতকে প্রথম যুগের সাহাবাদের জামাতের সাথে মিলিত করার জন্য হযরত মসীহ ইসলাম প্রেরিত হয়েছেন, আর তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য হল মরিচাগ্রস্ত হৃদয়কে পরিষ্কার করে, স্বচ্ছ করে, এই সমস্ত বর্তনকে ঐশী জ্যোতিতে আলোকিত করা। তার সাহাবাদের যাকেই আমরা দেখি, তাদের জীবনে আমরা এমন দৃষ্টান্ত দেখতে পাই, তাদের হৃদয়ে ছিল আলোতে পরিপূর্ণ এবং সমৃদ্ধ, এবং তাকওয়া আর খোদাভীতির ভিত্তিতে তারা জীবন যাপন করেছেন। আর এমন কর্মের মাধ্যমেই খোদার নৈকট্য আমরা পেতে পারি বা আত্মশুদ্ধি সম্ভব। এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসীহ ইসলাম অন্যত্র বলেন, আত্মশুদ্ধি কাকে বলে তা তোমাদের বোঝা উচিত। স্মরণ রেখো যে আল্লাহর অধিকার এবং মানুষের অধিকার প্রদানের জন্য এক মুসলমানকে সবসময় প্রস্তুত থাকা উচিত। আল্লাহ তাআলার পবিত্র সত্তা এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক মনে করার মৌখিক স্বীকারোক্তির পাশাপাশি ব্যবহারিকভাবেও তার স্বাক্ষর রাখতে হবে, আর একইভাবে তার সৃষ্টির প্রতি সহানুভূতি এবং কোমল ব্যবহার করতে হবে, আর ভাইদের সাথে কোন প্রকারের হিংসা বিদ্বেষ রাখা উচিত নয়, আর পরচর্চা থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা উচিত। হযরত মসীহ আলাইহিস সালাম আরো বলছেন যে আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পর এক দেহের ন্যায় হয়ে যাও, যখন এমন হবে তখনই বলতে পারবে যে তোমরা আত্মশুদ্ধি, তোমাদের আত্মশুদ্ধি লাভ হয়েছে। তিনি বলেন যে পৃথিবীতে মানুষ যে জান্নাত লাভ করে, কাদ আফলাহা মান যাক্কাহার উপর আমলের ফলেই তা লাভ হয়। মানুষ যখন ইবাদতের প্রকৃত তত্ত্ব এবং মর্ম বুঝে বা ইবাদতের স্বাদ পায়, তখন আল্লাহ তাআলার প্রকৃত নিয়ামত এবং পুরস্কারের ধারা সূচিত হয়, আর যে সমস্ত নিয়ামত বা পুরস্কার মৃত্যুর পর প্রকাশ্যে মানুষ লাভ করবে তা এই পৃথিবীতে সে আধ্যাত্মিকভাবে পায়। অর্থাৎ মৃত্যুর পর যে সমস্ত নিয়ামত বাহ্যত মানুষ লাভ করবে তা এই পৃথিবীতে আধ্যাত্মিকভাবে মুমিন লাভ করে। আর এই মহান উদ্দেশ্য সাধনের জন্য এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। অর্থাৎ মানুষের মাঝে পবিত্র পরিবর্তন আনয়নের উদ্দেশ্যে তিনি এসেছেন, যেন তার ভিতর যেন সে নিয়ামত লাভ করতে পারে। আল্লাহ তাআলা সকল আহমদীকে এই মূল বিষয়কে বোঝার তৌফিক দেন। সৌভাগ্যবান তারা যারা এই প্রকৃত সত্যকে বুঝেছেন এবং আত্মশুদ্ধির চেষ্টা করেছেন, আর খোদার নৈকট্য প্রাপ্ত হয়েছেন। আমি যেভাবে বলেছি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহাবারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পদাঙ্ক অনুসরণে নিজেদের জীবনে অসাধারণ পরিবর্তন আনয়ন করেছেন এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছেন। সৌভাগ্যবান সেই সমস্ত প্রজন্ম যারা এই ধারাবাহিকতাকে অটুট এবং অব্যাহত রেখেছেন। এখন আমি এমন এক বুজুর্গ ব্যক্তির কথা বলতে যাচ্ছি যিনি স্বীয় সাহাবী পিতা পিতামহের নামকে উজ্জ্বল করেছেন, তাদের নাম রেখেছেন। আত্মশুদ্ধির যেই বিশেষত্বের বৈশিষ্ট্যের কথা মসীহ ইসলাম বলেছেন তাই বুজুর্গের জীবনে স্পষ্টভাবে প্রতিভাত হয়। আমার এই বুজুর্গের সাথে বড় কাছের সম্পর্ক ছিল এবং আছে। এই বুজুর্গ এবং সম্মানিত ব্যক্তি হযরত মসীহ ইসলামের দুজন অসাধারণ সাহাবীর পৌত্র এবং দৌহিত্র ছিলেন। কয়েকদিন পূর্বে তাঁর ইন্তেকাল হয়েছে। তাঁর নাম হল হযরত সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেব। আমি যেভাবে বলেছি যে তাঁর দাদা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহাবি ছিলেন। তাঁর নাম হল হযরত ডাক্তার সৈয়দ আব্দুস সাত্তার শাহ সাহেব, যিনি পবিত্রতা, তাকওয়া, বিনয় এবং আল্লাহর অধিকার, মানুষের অধিকার প্রদানের এক মহান মানে অধিষ্ঠিত ছিলেন, যার সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব একটি রওয়ায়েতে উল্লেখ করেন যে তিনি লেখেন তাঁর সম্পর্কে, হযরত মিয়া মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু তাঁর সম্পর্কে লেখেন যে হযরত সৈয়দ আব্দুস সাত্তার শাহ সাহেব স্বয়ং আমাকে বলেছেন যে একবার হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। এটি সেই যুগের কথা যখন তিনি হুজুরের ঘরে থাকতেন, হুজুর বকরা সাদকা করেন, তখন আমি সেখানে ছিলাম। হুজুর অর্থাৎ ডক্টর আব্দুল সাত্তার শাহ সাহেব সেখানে ছিলেন। আমি রাতে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সাথেই অবস্থান করি, তাকে ঔষধ দেই। সকালে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসেন। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, স্বাস্থ্য কিছুটা তার বহাল হয়, তিনি মসীহ ইসলামকে বলেন যে হুজুর ডাক্তার সাহেব সারা রাত জাগ্রত ছিলেন, আমার কাছেই অবস্থান করেছেন, ঔষধ যথাসময় আমাকে খাইয়েছেন। হুজুর আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হন এবং বলেন যে আমিও তাকে দেখে ঈর্ষা করি, এটি জান্নাতি বংশ। এবং অনেক শব্দ হযরত মসীহ ইসলাম প্রশংসাসূচক সেখানে উচ্চারণ করেন। হযরত ডাক্তার সৈয়দ আব্দুস সাত্তার শাহ সাহেব, যিনি সৈয়দ দাউদ মুজাফর সাহেবের দাদা ছিলেন, তার মাহাত্ম্য এবং ধৈর্যের একটি দৃষ্টান্ত তুলে ধরব যা পূর্বেও বেশ কয়েকবার বর্ণিত হয়েছে। তিনি এক ব্যক্তিকে তাবলীগ করছিলেন মসজিদে বসে, তখন তিনি সরকারি হাসপাতালে সিভিল সার্জন ছিলেন। এটি সেই যুগে অনেক বড় একটি পদ গণ্য হত। সে ব্যক্তির সাথে মসীহ ইসলামের সত্যতা এবং দাবি সম্পর্কে সে ব্যক্তির সাথে কথা হচ্ছিল। সে ব্যক্তি খেপে যায় এবং একটা মাটির লোটা উঠিয়ে তার দিকে ছুড়ে মারে, তার কপালে লাগে, মাথা ফেটে যায় এবং তা থেকে রক্ত ঝরা আরম্ভ হয়। হযরত ডাক্তার সাহেব কিছু না বলেই মাথায় হাত রেখে হাসপাতাল চলে যান, ব্যান্ডেজ করান। ততক্ষণে সে ব্যক্তিও তারও অনুশোচনা হয়, আমি কি করলাম, অনেক বড় সরকারি অফিসার, পুলিশ আসবে এবং আমাকে গ্রেফতার করবে, ভীত এবং ত্রস্ত ছিল। কিন্তু সে দেখল যে কিছুক্ষণ পর হযরত ডাক্তার সাহেব মাথা ব্যান্ডেজ করে ফিরে আসেন আর সে ব্যক্তিকে বলেন যে আশা করি আপনার রাগ এখন কমে গিয়ে থাকবে, চলুন কথা আবার বলি। সে ব্যক্তি বলে যে আমার অবস্থা তো পূর্বেই শোচনীয় ছিল, আমি তার কাছে ক্ষমা চাই এবং লজ্জা এবং ভয়ের কারণে অবস্থা ছিল আমার শোচনীয়। এটি ছিল তার ধৈর্যের দৃষ্টান্ত। ক্ষমতা থাকা সত্ত্বেও ডাক্তার সাহেব পরম ধৈর্য প্রদর্শন করেন। এই সুমহান আদর্শ সেই ব্যক্তি প্রদর্শন করতে পারে যে নিজের জীবনে এক পাক এবং পবিত্র পরিবর্তন আনে, সত্যিকারের আত্মশুদ্ধি এটিকে বলা হয়। হযরত ডক্টর আব্দুস সাত্তার শাহ সাহেব, আমি পূর্বেই বলেছি, সৈয়দ দাউদ মুজাফর সাহেবের দাদা ছিলেন। ডক্টর সাহেবের ছেলে হযরত হাফেজ সৈয়দ মাহমুদুল্লাহ শাহ সাহেব মাহমুদুল্লাহ শাহ সাহেবের দ্বিতীয় ছেলে ছিলেন দাউদ মুজাফর সাহেব। তাঁদের সম্পর্কে হযরত ডক্টর হাসমতুল্লাহ খান সাহেব, যিনি হযরত খলিফাতুল মসীহ সানির ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, তিনি একটি প্রবন্ধে লেখেন যে হযরত সৈয়দ মাহমুদুল্লাহ শাহ, যিনি এই পবিত্র দম্পতির চতুর্থ সন্তান, অর্থাৎ সৈয়দ আব্দুস সাত্তার শাহ সাহেব এবং তার স্ত্রীর চতুর্থ সন্তান হলেন সৈয়দ মাহমুদুল্লাহ শাহ সাহেব, যিনি অত্যন্ত চরিত্রবান বুজুর্গ ছিলেন, শুধু খোদার সাথে বিশেষ প্রেম এবং ভালোবাসাই রাখেন না, বরং সৃষ্টির প্রতি সহানুভূতি বড় উন্নত মানের তার ভিতর রয়েছে। তার ভালোবাসার গণ্ডি ছিল অত্যন্ত ব্যাপক, বুজুর্গদের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ ছিল তার বৈশিষ্ট্য। তার দোয়ার কল্যাণে তার ছেলেও নেক এবং পবিত্র, অর্থাৎ তার উভয় সন্তান, তাদের একজন হলেন হযরত সৈয়দ দাউদ মুজাফর সাহেব, দ্বিতীয়জন হলেন সৈয়দ মাসুদ মুবারক সাহেব। ইনি লেখেন যে এদের মাঝে এক সৌভাগ্যবান সে রয়েছে, সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেব সম্পর্কে লিখছেন যে এদের ভিতরে এক সৌভাগ্যবান সেও যার সাথে হযরত মুসলিহ মদ রাজিয়াল্লাহু আনহু তার এক স্নেহের কন্যাকে বিয়ে দিয়েছেন। আল্লাহ তালা এই দম্পতিকে ৬ সন্তান দান করেছেন। ডাক্তার সাহেব যেভাবে লিখেছেন যে সৈয়দ মাহমুদুল্লাহ শাহ সাহেবের ছেলে যিনি খলিফাতুল মসীহ সানির জামাতা হওয়ার সম্মান লাভ করেন, তিনি হলেন সৈয়দ দাউদ মুজাফর সাহেব, হুজুরের শ্বশুর, বর্তমান হুজুরের শ্বশুর। তিনিও তার পিতা পিতামহের বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহ এবং মানুষের অধিকার প্রদানের বৈশিষ্ট্য, ইনিও ছিলেন সমৃদ্ধ, ইবাদতের প্রতি গভীর একাগ্রতা, কোরআনের প্রতি গভীর ভালোবাসা, বিনয় এবং পরস্পরের সাথে শ্রদ্ধা এবং শিষ্টাচারপূর্ণ আচরণ, এটি ছিল তার বৈশিষ্ট্য এবং বিশেষত্ব। বরং তার স্ত্রীর ছোট ভাইদের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, সম্মান করতেন, এই জন্য যে হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে তারা অনেক সময় নিকটাত্মীয়ের গণ্ডিতে এদিক সেদিক কার কথা হয়েই থাকে। তিনি যখনই দেখতেন যে পরিস্থিতি নষ্ট হচ্ছে, তখন শুধু স্বীয় মুখ বা কথাকে নিয়ন্ত্রণই করতেন না, বরং ছোটদের সাথে এত শ্রদ্ধার সাথে আচরণ করতেন যে কথা বা বিতর্ক সেখানেই থেমে যেত বা সেখান থেকে তিনি উঠে চলে যেতেন। বরং হুজুর বলছেন, বরং আমি যা দেখেছি তা হল হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বংশ, বিশেষ করে মসীহ আলাইহিসসালামের সন্তান যারা ছিলেন তাদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মকে এত শ্রদ্ধার সাথে তাদের সাথে কথা বলতেন, যেটি দেখে অদ্ভুত মনে হতো। আর এটি এই জন্য করতেন তিনি যে তাদের সাথে মসীহ আলাইহিসসালামের রক্ত সম্পর্ক ছিল, অন্যদের জন্য তার শ্রদ্ধা এবং সম্মানকে দেখে অনেক সময় নিজেও মনে করতাম যে এটি প্রয়োজন অতিরিক্ত সম্মান তিনি প্রদর্শন করছেন। আমার মতে স্থান কাল পাত্রভেদে তা প্রয়োজনীয় মনে হতো, কিন্তু যে নেকি এবং যে ভদ্রতা তার ফিতরতের অংশ ছিল তার দাবি এটি ছিল, এমন উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন এটি তার বৈশিষ্ট্য ছিল। হযরত সৈয়দ দাউদ মুজাফর সাহেব, তার স্ত্রী সৈয়দ আব্দুল হাকিম বেগম সাহেবা, তারা উভয়ই একটি সুন্দর খোদা প্রদত্ত দম্পতি ছিল বা ছিলেন ন্যায় কর্ম এবং উন্নত চারিত্রিক সৌন্দর্য প্রদর্শনের ক্ষেত্রে তারা পরস্পরের সাথে প্রতিযোগিতা করতেন। সচরাচর আমরা ঘরে দেখি যে অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে বনাবনি হয় না, এই জন্য যে এই খরচ কেন হলো, অমুক খরচ কেন হলো না, এই কারণে বুঝাবুঝির অভাব থাকে, সমঝোতা হয় না। এই দম্পতির জাগতিক ব্যয়ের প্রতি কোনো আকর্ষণই ছিল না। আমি দেখেছি তারা উভয় চেষ্টা করতেন যে কিভাবে কোনো দরিদ্র মানুষের সাহায্য করা যেতে পারে। স্বামী যদি কাউকে সাহায্য করেন, স্ত্রী বলতেন যে আরো বেশি দেওয়া উচিত ছিল, স্ত্রী সাহায্য করলে স্বামী বলেন যে আমার কাছে যদি আরো কিছু সম্পদ থাকতো আমি দিতে পারতাম বা আমি তা বিলিয়ে দিতাম। হযরত সৈয়দ দাউদ মুজাফফর সাহেব স্বয়ং বর্ণনা করেন যে সৈয়দ আমতুল হাকিম বেগম সাহেব, যার 8-9 বছর পূর্বে ইন্তেকাল হয়েছে, মৃত্যুর পর বেশ কয়েকবার স্বপ্নে এসে আমাকে বলেন যে অমুক গরিবকে সাহায্য স্বরূপ এত টাকা দেন, অমুককে এত টাকা সৎকা দেন। শাহ সাহেব তাৎক্ষণিকভাবে তা প্রদান করতেন। তার আয় যাই হতো নিজের জন্য স্বল্পই খরচ করতেন, অন্যদের মাঝে বিলিয়ে দিতেন। স্বামী স্ত্রী উভয়কে আমি দেখেছি, আর অনেকে আমাকে বলেছেন যে তাদের কাছে সহস্র সহস্র রূপে আসলেও তা বিলিয়ে দিতেন নির্দ্বিধায়, চিন্তা করতেন না যে আমাদের হাতে কি থাকল। তাদের কৃষি জমির দায় দায়িত্ব যখন আমি নিজের হাতে নিলাম, যেভাবে জমিদারদের রীতি হয়ে থাকে, বছরের গম বা চাউল ফসল কাটার পর ঘরে মজুদ করা হয়। প্রথম বছর আমি যখন সৈয়দা আমতুল হাকিম বেগম সাহেবকে জিজ্ঞেস করলাম যে কত মন গম দরকার, তিনি বললেন যে 120 মন। আমি বললাম যে ঘরের তো 20-25 বা 30 মনই প্রয়োজন, এত বেশি কি করবেন। তিনি বললেন যে এটি আমার খরচ, কেননা অনেক গরিবকেও গম দিতে হয়। আর তিনি এভাবে রীতিমতো বিভিন্ন পরিবারের মাঝে গম বিতরণ করতেন। হযরত শাহ সাহেবেরও একই অবস্থা ছিল। সৈয়দ দাউদ মুজাফফর শাহ সাহেব আমার খালুও ছিলেন আর শ্বশুরও, তার অগণিত গুণের অধিকারী ছিলেন। তার গুণাবলী বা আমার খালার গুণাবলীর কথা কোন আত্মীয়তা বা নৈকট্যের বা জামাতা হওয়ার সুবাদে আমি উল্লেখ করছি না। তাদের উভয়কে আমি আশৈশব এমন দেখেছি যার আমার নিজের হৃদয়ে গভীর প্রভাব রয়েছে। নীরব প্রকৃতির দোয়ায় অভ্যস্ত বাচ্চাদের সাথে হাসি মুখে সাক্ষাৎ এবং সকল প্রকারের জাগতিক কথাবার্তা থেকে মুক্ত ছিলেন। আমাদের এক আত্মীয় লিখেছেন এবং সঠিক লিখেছেন যে সৈয়দ দাউদ মুজাফফর শাহ সাহেব এক প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, নীরব প্রকৃতির দোয়ায় অভ্যস্ত এবং সবসময় দোয়াতে রত থাকতেন, দুঃখ বেদনায় অন্যের কাজে আসতেন, ইবাদতের প্রতি গভীর একাগ্রতা ছিল তার ভেতর। আরো কিছু বিশেষত্ব এবং তার সাথে আল্লাহর বিশেষ ব্যবহারের কথা বলবো, কিন্তু প্রথমে নানার বংশের কথা কিছু বলি। আমি জয়পুরে বলেছি তার নানা ও সাহাবি ছিলেন হযরত সৈয়দ সরওয়ার শাহ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জামাতে সম্মানিত বুজুর হওয়ার দিক থেকে একটা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন এবং জামাতের মুফতিও ছিলেন। তার নামাজের গভীরতা এবং দৈর্ঘ্যের উল্লেখ পুরনো বুজুর্গরা বিভিন্ন সময় করতেন। তার সম্পর্কে কেউ লিখেছেন, সৈয়দ সরওয়ার শাহ সাহেব সম্পর্কে কেউ লিখেছেন যে হযরত মৌলভী সাহেব একবার মসজিদে সুন্নত বা নফল পড়ছিলেন, দীর্ঘক্ষণ দণ্ডায়মান ছিলেন নিয়ত বাধার পর মসজিদের এক কোনায়। বর্ণনাকারী বলেন যে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর আমি ভাবলাম যে গিয়ে দেখি কিভাবে ইনি নামাজ পড়েন। সেই ব্যক্তি যখন তার কাছে আসলেন, তিনি দেখলেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বারবার রিপিট করে চলেছেন, দীর্ঘক্ষণ এই রীতি তার অব্যাহত ছিল। হজরত সৈয়দ সরোয়ার শাহ সাহেব বাজামাত নামাজে ইমামতি করতেন, তার বাজামাত নামাজও অনেক দীর্ঘ হতো। যাই হোক, আমি যেভাবে বলেছি, সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেব তার দৈহিত্র ছিলেন, দোয়া উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন হযরত সৈয়দ দাউদ মুজাফর সাহেব, এবং উভয় পক্ষ থেকে তিনি এই বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন। বুজুর্গদের, সম্মানিত বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ এবং অনুসরণের দায়িত্ব সবাই পালন করতে পারে না, কেউ বিরলই এমন মানুষ করে থাকে, কিন্তু হযরত সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেব এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তাদের পদাঙ্ক অনুসরণের। ইনি সেই সমস্ত পবিত্র চেতা লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের দোয়ার অনুরোধ করলে ততক্ষণ দোয়া করতে থাকতেন যতক্ষণ মানুষ নিজে এসে দোয়ার ফলাফল সম্পর্কে অবহিত না করত। আমি নিজেও জানি আর অন্যরাও লিখেছে যে তিনি প্রায় বলতেন যে মানুষ দোয়ার অনুরোধ করে কিন্তু এরপর বলে না যে সমস্যা সমাধান হয়ে গেছে। এক বছর বা বেশ কয়েক মাস পর যখন তিনি জানতে পারেন যে আল্লাহ ফজল হয়েছে, কিন্তু অথচ তার দোয়া অব্যাহত থাকতো সেই ব্যক্তির জন্য, কেউ সামান্য তার সেবা করলে, খেদমত করলে তিনি তার প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করতেন, রীতিমতো নাম নিয়ে তার জন্য দোয়া করতেন। যে সমস্ত ডাক্তাররা তার সেবা করেছেন তাদের জন্য তিনি অনেক দোয়া করতেন। শ্রদ্ধেয় ডাক্তার নুরি সাহেব রাবোয়া স্থানান্তরিত হওয়ার পূর্বেও যখনই রাবোয়া আসতেন, হযরত সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেবকে দেখার জন্য যদি তাকে ডাকা হতো, তার পরিচর্যার জন্য ডাকা হতো বা তার চেক আপের জন্য বললে তিনি এসে অবশ্যই দেখতেন। আর শাহ সাহেবও তার জন্য অনেক দোয়া করতেন। তার দোয়া চিরস্থায়ী হোক ডাক্তার সাহেবের জন্য, কারণ ডাক্তার সাহেব অত্যন্ত কল্যাণকর এক ব্যক্তিত্ব মানুষের জন্য। একইভাবে ডাক্তার আব্দুল খালেক শাহ সাহেব রীতিমতো শাহ সাহেবের চিকিৎসার জন্য আসতেন। হযরত সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেব দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন, অনেক সময় তার স্বাস্থ্য বেশি খারাপ হয়ে গেলে ডাক্তার ডাকতে হতো, ডাক্তার খালেক সাহেব তাৎক্ষণিকভাবে পৌঁছতেন। ডক্টর খালেক সাহেব আমাকে লিখেছেন যে যখনই আমি তার অসুস্থ সময় যেতাম বা হাসপাতালে যখন তিনি ভর্তি হতেন, সবসময় তিনি ডাক্তার সাহেবকে বলতেন যে ডাক্তার সাহেব দোয়া করুন, এমন সময় যেন কখনো না আসে যখন আমি দোয়া এবং ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাব আর আমার পরিণাম যেন শুভ হয়। আল্লাহ তাআলা অপার অনুগ্রহে তার পরিণাম শুভ হওয়ার এনজাম্বিল খায়ের সংক্রান্ত কিছু স্বপ্ন অনেকে দেখিয়েছেন। তার এক ভাতিজা দেখেছেন যে হযরত খলিফাতুল মসীহ রাবে কিছুদিন পূর্বে এসেছেন এবং সৈয়দ দাউদ মুজাফর সাহেবকে সাথে নিয়ে যান। তিনি নিজেও এক দীর্ঘ স্বপ্ন দেখেন, সারাংশ হল তিনি দেখেছেন দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু একটা বিশেষ চেয়ার তার জন্য নির্ধারণ করেন। এক মহিলা যিনি তাকে বেশি জানতেন না, তিনি দেখেন যে তার স্বপ্নে সেই মহিলার হৃদয়ে এই ধারণা সঞ্চার করা হয় যে শাহ সাহেব অনেক বড় একজন পাক বুজুর্গ মানুষ, এমন একজন বুজুর্গ যার খোদার সন্নিধানে বিশেষ পদমর্যাদা রয়েছে। শাহ সাহেব নিজেও স্বপ্নে দেখেন একবার যে তার স্ত্রী সৈয়দা আমতুল হাকিম বেগম সাহেবা এক প্রশংসনীয় সুন্দর জায়গায় আছেন এবং আনন্দিত তিনি সেখানে, তিনি তাকে বলেন যে আপনিও আসুন। তখন কোন ফেরেশতা বা আল্লাহ তাআলা বলেন, এই আওয়াজ আসে যে ইনি এখনো আসবেন না, কেননা এখনো তার কিছু দোয়া করা বাকি আছে। দোয়া এবং ইবাদতের প্রতি তার গভীর একাগ্রতা তার দাদার তরবিয়তের কারণে সৃষ্টি হয়েছে, নানার সাহচর্য লাভ হয়েছে। দাদার কাছে তিনি থাকতেন আর হযরত সৈয়দ ডক্টর আব্দুল সত্তার শাহ সাহেবের শেষ বয়সে যখন তিনি দুর্বল হয়ে যান, নামাজের জন্য মসজিদে যেতেন না হযরত আব্দুল সত্তার শাহ সাহেব, কিন্তু ঘরে বা জামাত নামাজের তিনি ব্যবস্থা করতেন। হযরত সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেবকে নামাজ পড়াতে বলতেন। তখন দাউদ সাহেবের বয়স ছিল 17 বছর। সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেব স্বয়ং এই সম্পর্কে তার একটা লেখায় তিনি উল্লেখ করেন। যে হযরত শাহজি অর্থাৎ হযরত ডক্টর সৈয়দ আবু সত্তার শাহ সাহেবের জীবনের শেষ অংশে আমি বাজামাত নামাজ পড়িয়েছি, বিশেষ করে জুমার নামাজ। তিনি নামাজ বাজামাতের প্রতি গভীর আগ্রহ রাখতেন। যতদিন সুস্থ ছিলেন মসজিদে গিয়ে সময় মতো নামাজ বাজামাত পড়তেন, কিন্তু যখন চলাফেরা বন্ধ হয়ে যায় নামাজ ঘরেই জামাতের সাথে পড়তেন। এর জন্য মসজিদ সদৃশ একটা উঁচু জায়গা ঘরে নামাজের জন্য নির্ধারণ করেন, আর মসজিদ সদৃশ একটি স্টেজ বাহিরে বাগানে তিনি বানিয়েছেন, সেখানে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়তেন। বাহিরের কিছু বন্ধু ওই নামাজে অংশ নিত। মাগরিবের নামাজের পর প্রতিদিন হযরত শাহজি মুসলিম ইসলামের নজম শোনাতেন। শাহ সাহেব লেখেন যে একবার জুমার নামাজ আমি পড়াইনি, মসজিদে আকসাতে চলে যাই জুমা পড়ার জন্য। ফিরে যখন আসলাম শাহ সাহেব খুব রাগান্বিত ছিলেন, বললেন যে তুমি আমার আমাকে নামাজ পড়ানো, তোমার আব্বা যখন আসবে, আফ্রিকায় ছিলেন তিনি তার পিতা, তিনি বলেন তিনি যখন আসবেন অভিযোগ করব। এরপর স্বল্প সময়ের কয়েকদিনের ভিতরেই হযরত সৈয়দ আব্দুল সত্তার শাহ সাহেব ইন্তেকাল করেন। হযরত সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেবের সাথে আল্লাহ তাআলার একটা বিশেষ ব্যবহার ছিল। এই বস্তুবাদী জগৎ তার উদ্দেশ্য ছিল না। তাই আহামরি কোনো আর্থিক স্বাচ্ছন্দ ছিল না, আর্থিক সচ্ছলতা ছিল না, যা ছিল তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। আর তা থেকেও গরিব দরিদ্রদের এতটা সাহায্য করতেন যা অধিকাংশ ধনী এবং সম্পদশালীরাও করে না। তার এক পুত্রবধূ যিনি সাথেই থাকতেন তার সাথে, তার ছেলে সোহেবের স্ত্রী, তিনি লেখেন যে যখন কোনো টাকা আসত শেষ বয়সে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে নিজে লিখতে পারতেন না, হিসাব লিখতে পারতেন না, পুত্রবধূকে দিয়ে হিসাব করাতেন। তিনি বলতেন যে প্রথম ওসিয়তের টাকা বের করো, এরপর এতিমদের অংশ বের করো, এরপর দরিদ্র ছাত্র ছাত্রীদের অংশ বের করো, এরপর দিনহীন রোগী অসুস্থ লোকদের চিকিৎসার জন্য টাকা বের করো, এরপর যদি কিছু টাকা থাকে তা নিজের প্রয়োজনে তিনি প্রয়োজন পূরণের জন্য রাখতেন। আর আমি জানি যে জামাতের অন্য অন্য তারিখ ওয়াকফে যদি তারিখে যদি তিনি স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। তার সন্তানরা বলেন যে অনেকবার এমন হয়েছে সন্তানদের জিজ্ঞেস করতেন যে তোমাদের কোনো পরেশানি আছে কি, অথচ পিতার সামনে তারা কখনো উল্লেখই করত না। আর আমি যেভাবে বলেছি যে শেষ কয়েক বছর তার দৃষ্টিশক্তি এত দুর্বল হয়ে যায় যে চেহারা দেখে অনুমান করা সম্ভব নয়, চেহারা দেখা সম্ভব ছিল তার জন্য। তাই দুর্বলতার সংবাদ চেহারা দেখে তিনি পেতেন না, বরং তার ছেলে মাহমুদ লিখেছেন যে অনেক সময় পরেশানি বা দুশ্চিন্তা হতো, দু একদিন পর আবার জিজ্ঞেস করতেন যে অমুক ব্যক্তির পক্ষ থেকে কোনো কষ্ট পাওনি তো। আর এগুলো এমন কথা হতো যা সত্য বাস্তব, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে তা অবহিত করেনি। এর কারণে দোয়ার তাহরিক হতো, যার ফলে সমস্যার সমাধান হয়ে যেত। একইভাবে তার পুত্রবধূ লিখেছেন যে আমার কিছু দুশ্চিন্তা ছিল কোনো বিষয়ে, তিনি বলতেন যে তোমার অমুক অমুক দুশ্চিন্তা আছে বা পেরেশানি আছে, এরপর তার অথচ কেউ তাকে বলেনি, কিন্তু তার দোয়াতে সেই পেরেশানি দূর হতো। কোরআনের প্রতি তার এক গভীর ভালোবাসা ছিল। প্রত্যেক দিন বেশ কয়েক পারা তিনি পড়ে ফেলতেন, 5-6 পারা, বরং অনেক সময় 7-8 পারা পড়ে ফেলতেন। এই কারণে কোরআনের বিরাট অংশ তার মুখস্থ ছিল। একবার রমজানে আমাকে বলেন যে আমার চোখ দুর্বল হয়ে গেছে, চোখের উপর চাপ পড়ে, কোরআন বেশি পড়তে পারি না, এই কারণে আমি খুব মর্মাহত। আমি তখন আমার নিজের পক্ষ থেকে বললাম যে আপনার অসুবিধা কি, আপনি তারপরও হয়তো 2-1 পারা পড়েই ফেলেন। তিনি বলেন যে না, এই অবস্থায় আমি 3-4 পারা পড়েই পড়েই নি। এই ছিল কোরআনের প্রতি তাঁর গভীর ভালোবাসা। আমি যখন বললাম যে আপনি এতটা পড়ে নেন তাই চিন্তার কি আছে, কিন্তু তিনি এত ব্যাকুল থাকতেন এবং আমাকে বলেন যে রমজানে সবসময় কোরআন পড়তে থাকা উচিত। শেষ বয়সে আমি যেভাবে বলেছি দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে কোরআন আদৌ পড়তে পারতেন না, যে অংশ মুখস্থ ছিল তা পড়তেন, তার প্রায় পুরো কোরআনই মুখস্থ ছিল। কিন্তু এক্ষেত্রেও খোদা তাআলা তার সাথে বিশেষ ভালোবাসা প্রকাশ করেছেন। তার পৌত্রকে একদিন বলেন যে কোরআন দেখে তো পড়তে পারে না, কিন্তু আমি যখন পড়া আরম্ভ করি, তেলাওয়াত আরম্ভ করি, যেখানে ভুলে যাই সেখানে কোন ফেরেশতা এসে আমাকে এই সেই বিস্তৃত অংশ স্মরণ করায় এবং তখন আমি আবার আমার তেলাওয়াতে অব্যাহত রাখি, জারি রাখি। তার রাবাতে বড় ছেলের ঘর নির্মিত হচ্ছিল, বারবার ছেলেদেরকে জিজ্ঞেস করতেন যে কাজ কতটা হয়েছে। একদিন তার ছোট পুত্রবধূ বলেন যে পুত্রবধূকে বলেন আল্লাহ তাআলা আমাকে মৌলুদের ঘর দেখিয়েছে, অর্থাৎ তিনি নকশা তার সামনে বর্ণনা করেন যে ঘর এই 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 এরকম হচ্ছে, আর অবিকল সেভাবে ঘর নির্মিত হচ্ছিল, তাকে বোঝানো সম্ভব ছিল না, ঘরের নকশা তাকে দেখানো সম্ভব না, কারণ তার চোখ দুর্বল ছিল। তো সেই নকশা বা চিত্র তিনি দেখেছিলেন। বাচ্চাদের তার সন্তানদের উপর যে জামাতে কাজে ন্যস্ত ছিল এর জন্য তিনি অনেক দোয়া করতেন যে তারা যেন যথাযথভাবে সেই কাজ করতে পারে। আমার সাথে জামাত হওয়ার সুবাদে গভীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আমার ব্যক্তিগত জামাতে কাজের জন্য অনেক দোয়া করতেন। খেলাফতের পর তো এই সম্পর্কের মাঝে শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়ার প্রতি গভীর একাগ্রতা সৃষ্টি হয়। জলসা ইত্যাদির বক্তৃতার সফলতার জন্য অনেক বেশি দোয়া করতেন, এমন একজন বুজুর্গ ছিলেন যার দোয়া গৃহীত হওয়ার বিষয়টি আমি অনুভব করতাম। প্রত্যেক সফরে একটি বিশেষ দৃষ্টি এবং মনোযোগের মনসংযোগ করে দোয়া করতেন। আমাদের মহল্লার কিছু খদ্দাম যারা আমাদের আত্মীয় স্বজনে ছিল, বাচ্চারা রাতে মহল্লায় ডিউটি করত, যখন 84-তে পরিস্থিতি খারাপ হয় তখন রাতের বেলা মহল্লায় তারা ডিউটি দিত, খুদ্দামরা বা বাচ্চারা। রাতে জাগার জন্য তাদেরকে চায়ে পান করতে হতো, তার ঘর সবসময় খোলা থাকতো, ছেলেরা আসতো কিচেনে চা বানাতো, চা বানিয়ে নিয়ে যেত। তিনি যখন দেখলেন যে ছেলেরা ডিউটি দিচ্ছে, চাও পান করে তারা, রাতের বেলা স্বয়ং 2:30টার সময় চা বানিয়ে টেবিলে রেখে দিতেন যেন কর্তব্যরত বাচ্চাদের কষ্ট না হয়। কিভাবে রাতে তিনি তাড়াতাড়ি ঘুমাতেন, আবার তাড়াতাড়ি উঠে যেতেন, তাহাজ্জুদের জন্য উঠে যেতেন, কম ঘুমাতেন, নিজের জন্য চা বানাতেন, আমাদের চা বানিয়ে আমাদের খালাকে তাহাজ্জুদের জন্য জাগাতেন। তার ছোট ছেলে যখন জামিয়ায় ভর্তি হয় রীতিমতো তাকে তাহাজ্জুদ নামাজের জন্য ওঠাতেন এবং বলতেন চায় তোমার প্রস্তুত রয়েছে, চা পান করো এবং এরপর তাহাজ্জুদ পড়ো। যৌবনকাল থেকেই তার সাথে খোদার বিশেষ ব্যবহার চলে আসছে। সিন্ধুতে অবস্থান করেছেন জীবনের কোন সময়, সেখানে ছোট ছোট ঘটনা ঘটত। তার এক ছেলে লিখেছেন সেখানে সাপ বিচ্ছু অনেক বেশি হতো, যে যুগে তিনি সেখানে অবস্থান করতেন সেখানে নতুন জনবসতি গড়ে উঠছিল, অনেক বেশি সাপ বেরোত, বড় বিষাক্ত সাপ সেখানে দেখা যেত। একদিন তিনি বলেন যে আমার স্বাস্থ্য কিছুটা খারাপ ছিল, ভাবলাম যে ফজর নামাজ ঘরেই পড়ি, এরপর কোন অদৃশ্য শক্তি আমাকে বলল, প্রেরণা যোগালো যে না মসজিদে যাও, সাথেই মসজিদ ছিল। যখন ফিরে আসলেন নামাজ পড়ে দেখেন যে তার বড় দুই ছেলে, যখন তারা মাত্র তখন তাদের বয়স কম ছিল, এক বিছানায় ঘুমিয়ে আছেন, অনেক বড় কালো কালো এক কোবরা বিছানায় উঠছিল, তিনি তা মেরে ফেলেন, যদি ঘুমিয়ে যেতেন তাহলে দুর্ঘটনা ঘটতে পারত। তো আল্লাহ তাআলা এইভাবে তাকে সাহায্য করেছেন। এমন আরো অনেক ঘটনা আছে তার জীবনে যা ঘটেছে, সৈয়দ দাউদ মুজাফর শাহ সাহেব এবং তার ভাই সৈয়দ মাসুদ মুবারক সাহেব উভয়ই লাহোরের সরকারি কলেজে পড়ালেখা করেছেন, সেখান থেকে বিএ পাশ করেছেন। নিজেদের ভদ্রতা এবং শৃঙ্খলাবোধের কারণে স্টাফ এবং ছাত্রদের মাঝে বড় প্রসিদ্ধ এবং জনপ্রিয় ছিলেন। সবাই জানত যে তাদের মতো ভদ্র ছাত্র আর নেই। একবার তাদের কোনো আত্মীয়ের মাথায় কোনো দুষ্টামি আসে, দুষ্টামি ভর করে, হোস্টেলের কোনো শিক্ষক বা সুপারের কিছু জিনিস নিয়ে এসে নিজের রুমে লুকিয়ে রাখে, ব্যবস্থাপকরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়, তারা হোস্টেলের সকল কক্ষ চেক করা হয়। তাদের কক্ষের কাছে যখন আসতো তারা বলতো যে না, এই রুম চেক করা দরকার নেই, এরা খুব ভদ্র ছেলে, এরা করতেই পারে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সে সমস্ত ছেলেরা তাদের কক্ষে গিয়ে জিনিস লুকিয়ে রেখেছিল। যাই হোক, তারা যখন কক্ষে প্রবেশ করেন দেখেন যে সেখানে জিনিস পড়ে আছে, ব্যবস্থাপক জিনিস সেখানেই পায়। তো তারা চিন্তিত ছিলেন যে সত্য বলতে হবে, কিন্তু একই সাথে এই চিন্তাও ছিল যে সাথীরা শাস্তি পাবে, তাদেরকে শাস্তি থেকে কিভাবে রক্ষা করা যায়। এরপর চেকিং যখন শেষ হয় তারা জিনিস সেখান থেকে উঠিয়ে সুপারের কামরার সামনে রেখে দেন। তিনি বলেন যে প্রশাসন তদন্ত করেনি, নতুবা তাদেরকে সত্য বলতেই হতো যে আত্মীয় সম্পর্কে প্রশাসনের সন্দেহ ছিল, সে শাস্তি পেত। প্রশাসন এই উভয় ভাইয়ের ভদ্রতা সম্পর্কে নিশ্চিত ছিল যে তারা ভদ্র এবং বিশ্বস্ত। লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে বিএ পাশ করার পর হযরত মুসলেহ মওদের তারিখে 1944 সনে জীবন উৎসর্গ করার আবেদন পত্র লেখেন। মুসলেহ মওদকে লেখেন যে আপনাকে আমি বারবার স্বপ্নে দেখছি, তাই জীবন উৎসর্গ করছি। ভাইকেও তিনি জীবন উৎসর্গ করার প্রেরণা যোগান, উভয়ই জীবন উৎসর্গ করেন ধর্মের খেদমতের জন্য। হযরত মুসলেহ মওদ রাদিয়াল্লাহু আনহু এমন সিন্ডিকেটের অধীনে সিন্ধুর জমির দেখাশোনার জন্য পাঠান, সেখানে দীর্ঘকাল অবস্থান করেন। এরপর 82 থেকে 93 পর্যন্ত 13 বছর তফসিরে কাজ করেন, অফিসে যেতেন, তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করতেন, অতিরিক্ত কোনো কথা সেখানে বলতেন না। গপ মারার অভ্যাস থাকে অনেকের, তা সে অভ্যাস তার ছিল না। কর্মকর্তারা বয়সে তার তুলনায় ছোট ছিল, অনেকেই নিকট আত্মীয় ছিল, কিন্তু কামেল আনুগত্য এবং বিনয়ের সাথে তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করতেন। কখনো অভিযোগ করতেন না যে এত বেশি কাজ কেন দিচ্ছ। আমাদের এখানে আমাদের মোবাল্লেক আছেন লেক তাহের সাহেব, তিনি লিখেছেন যে আমি যখন নায়েব উকিলের তফসির ছিলাম অত্যন্ত বিনয়ের সাথে তিনি কাজ করতেন, সম্মানজনক ব্যবহার করতেন আমাদের সাথে, এত বেশি সম্মান প্রদর্শন করতেন যে লজ্জা পেতাম আমি। কখনো এটি বুঝতেননি যে আমি মুসলিম মওদের জামাতা বা দুই খলিফার বোন জামাই। এক নীরব প্রকৃতির দোয়ায় অভ্যস্ত বুজুর্গ ছিলেন। দোয়া করতে করতে অফিসে আসতেন এবং কাজ শেষ করে দোয়ার করতে করতে ফিরে যেতেন। ফেরেশতা প্রকৃতির মানুষ ছিলেন, যার সাথেই তার পরিচয় ছিল। সে তার প্রশংসা করে গরিবদের সম্মান এমনভাবে করতেন যেভাবে কোনো ধনী মানুষের মানুষ সম্মান করে থাকে। কোনো সত্য বিষয়ে ধনীকে দরিদ্রের উপর প্রাধান্য দেননি অনেকেই। খলিফা সানির তার প্রতি বিশ্বাসের কারণে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে অনেকেই এবং করেছেও। মানুষ হওয়ার কারণে এবং আইনগত কারণেও এদের বিরুদ্ধে যারা ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কোন আইনানুক ব্যবস্থা তিনি নিতে পারতেন, কিন্তু তিনি সবসময় নিজের বিষয় খোদার হাতে সোপর্দ করেছেন। আমি সবসময় দেখেছি যে এমন মানুষ যারা তার বিরোধিতা করেছে তারা অবশ্যই ধরা পড়েছে, এরপর তারা হযরত শাহ সাহেবের কাছে এসে ক্ষমা চাইত। হযরত সৈয়দ দাউদ মুজাফর সাহেব সবসময় এমন লোকদেরকে ক্ষমা করেছেন, কখনো বলেননি যে আমার যে ক্ষতি করেছ সেই ক্ষতি পূরণ কিভাবে হবে। ইনি ছিলেন সেই বুজুর্গ যার যে ধরনের বুজুর্গদের সম্পর্কে হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে কারোর প্রতি বিদ্বেষ হিংসা রাখে না, বরং যারা ক্ষতি করে এমন মানুষ যখন ক্ষমা চায় তারা ক্ষমা করে। ইনিও তাই করেছেন। এই সমস্ত লোকদের সম্পর্কে বলা যেতে পারে যে তারা প্রকৃতপক্ষে আত্মশুদ্ধি করেছেন, নিজেদের নফসকে পাক করেছেন। হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু তার বিয়ের সময় যে খুতবা দিয়েছেন সেই খুতবার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্ত কথা সামনে রেখে প্রেরণা পায়। হযরত মুসলিম তার চার সন্তানের বিয়ের এলান করেছেন, যার একজন ছিলেন তার মেয়ে সৈয়দ দাউদ মুজাফর সাহেবের স্ত্রী ছিলেন। তিনি খুতবা এভাবে আরম্ভ করেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সত্তা হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালের প্রবাহে এবং পরিবর্তিত অবস্থায় কোনো বস্তুর সেই গুরুত্ব থাকে না, যে অবস্থা যে গুরুত্ব সেই বস্তুর বর্তমানে এবং সেই পরিস্থিতিতে থেকে থাকে। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে এসেছিলেন তখন পৃথিবীর যে চিত্র ছিল তা আজকের মানুষ ভাবতেও পারে না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ না করতেন তাহলে মানুষ পৃথিবীতে আজকের ধর্ম বলতে কিছু মানুষের পূজা, কবর পূজা বা প্রতিমা পূজাই বুঝত। আইন চারিত্রিক মূল্যবোধের পৃথিবীতে কোনো মূল্যই থাকত না। ধর্ম কোনো সমষ্টিগত বিষয় বা চেষ্টা প্রচেষ্টার নাম গণ্য হতো না। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক সৃষ্টি হওয়া অসম্ভব ছিল, বরং এমন সম্পর্ককে বেদিনী বা ধর্মহীনতা আখ্যা দেয়া হতো। বিভিন্ন মানব শ্রেণীর অধিকারের হেফাজত হতো না, মহিলারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকত, প্রতিমা পূজা হতো যথারীতি, আল্লাহ তাআলা যথারীতি পরিত্যক্ত থাকতেন, দাস প্রথা পৃথিবীতে রাজত্ব করত, লেনদেনের ক্ষেত্রে জুলম এবং অত্যাচারের রাজত্ব হতো, বস্তুত পৃথিবী এখন যা আছে তা থাকত না। রাসূলুল্লাহ সম্পর্কে এই কয়েকটি কথা বলার পর কিছু অংশ আমি হুজুর বলছেন যে ছেড়ে দিয়ে আবার পড়ছি, যে পৃথিবীতে মানুষ যে সমস্ত মূল্যবান কথা বলেছে সেগুলোর ভিতর তাকওয়ার উন্নত মার্গে উপনীত কথা সেটি, যা হাসান বিন সাবেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেছেন যে কুনতা সাওয়াদা লিনাযিরি ফা আমিয়া আলাইকা নাযিরু মান শাআ বাদাকা ফালিয়ামুত ওয়া আলাইকা কুনতু হাযিরু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর হযরত হাসান বলেন যে কুনতা সাওয়াদা লিনাযিরি, তুমি আমার চোখের মণি ছিলে, পুতলে ছিলে, তোমার ইন্তেকালে আজ আমি দৃষ্টিশক্তি হারিয়ে বসেছি, মানসা বাদা কাফালি আমার, তোমার মৃত্যুর পর যে ইচ্ছা মোরক আলাইকা কোন তো হাজার, আপনার মৃত্যুর ব্যাপারে আমি শঙ্কিত ছিলাম, অন্য কোনো মৃত্যু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হুজুর বলেন যে এই পঙ্ক্তির মাহাত্ম্য এইভাবে বোঝা যায়, আর যে কথাকে মানুষ চিন্তা করে না। এই কবিতা যিনি বলেছেন তিনি এক অন্ধ ব্যক্তি ছিলেন, যদি কোনো দৃষ্টিবান ব্যক্তি কথা বলতো তাহলে তা হয়তো এক কাব্যিক অভিরুচি বা উন্নত সাহিত্যই গণ্য হতো, কিন্তু এই পঙ্ক্তি কবির মুখ থেকে নিঃসৃত হওয়ার কারণে এর গুরুত্ব সম্পূর্ণভাবে বদলে যায়। অর্থাৎ হযরত হাসান দাবি করেন এই পঙ্ক্তিতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি যতদিন জীবিত ছিলেন আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্ধ হওয়া সত্ত্বেও দৃষ্টিবান ছিলাম, আমার দৈহিক চোখ না থাকার কারণে মানুষ আমাকে অন্ধ মনে করত, কিন্তু আমি নিজেকে অন্ধ মনে করতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আমি এই বিশ্ব দেখছিলাম। আর এখনো মানুষ মনে করে আমি এমনই, কিন্তু আমি এমন নই, পূর্বে আমি দৃষ্টিবান ছিলাম, এখন আমি অন্ধ হয়ে গেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে মূল্যবান সত্তা ছিলেন, কিন্তু ঐশী নিয়মের অধীনে তিনি অবশেষে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালে যেভাবে হযরত হাসান বলেছেন যে মানশা আবাদাকা ফালিয়ামুত ওয়া আলাইকা কুনতু হাযিরু, প্রত্যেক মানুষের সামনে এটি স্পষ্ট হয়ে গেল যে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। এরপর তিনি বলেন যে এ পৃথিবীতে কোনো মানুষ এমন নেই যে চিরঞ্জীব, আর পৃথিবীতে কোনো মানুষ এমন নেই যে চিরকাল জীবিত থাকতে পারে। আর মানুষের উন্নতির চাবিকাঠি হল বিদায়ী ব্যক্তিদের স্থলাভিষিক্ত কেউ যেন সৃষ্টি হয়। যদি যদি প্রয়াত লোকদের স্থলাভিষিক্ত কেউ হয় তাহলে প্রয়াতদের বেদনা দূর হয়ে যায়। মানুষ যদি মনে করে আমাদের স্রষ্টার সন্তুষ্টি এতেই নিহিত, এমন ক্ষেত্রে হাউতাশের কোনো কারণ আর থাকে না। এটি যুক্তি বিরোধী এবং এটি বিবেকে পরিপন্থী। তিনি একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে আবার বলেন, এক আব্বাসি বাদশার ঘটনা বর্ণনা করেন। একবার একজন আব্বাসি বাদশাহ অনেক বড় আলেমের সাথে সাক্ষাৎ করতে যান, গিয়ে দেখেন যে তিনি তার ছাত্রদের পড়াচ্ছিলেন। বাদশাহ বললেন যে তোমার কোনো ছাত্র বা শিষ্য আমাকে দেখাও, আমি তার পরীক্ষা নিতে চাই। তিনি এক শিষ্য তাকে পাঠান, বাদশাহ কয়েকটা প্রশ্ন করে, সে অত্যন্ত উন্নত উত্তর দেয়। এটি শুনে বাদশাহ বলেন, মা মাতা মান খাল্লাফা মিসলাকা, যে ব্যক্তি তোমার মতো স্থলাভিষিক্ত রেখে গেছে সে কখনো মরতে পারে না, সে অমর, কারণ তার শিক্ষাকে পৃথিবীতে জীবিত রাখার কেউ আছে? মানুষের অস্থি এবং মাংস চর্ম কোনো অর্থই রাখে না। চোরের মাংস চর্ম এবং পুণ্যবানের মাংস চর্মের ভিতরে কোনো পার্থক্য নেই। এক চোরের হাড় এবং পুণ্যবানের হাড়ও একই রকম, এক পুণ্যবানের রক্ত যেমন পাপাচারের রক্ত তেমনই। পার্থক্য হল এর চরিত্র মন্দ আর ওর চরিত্র অত্যন্ত উন্নত মানের। অর্থাৎ চোরের চরিত্র ঘৃণ্য, পুণ্যবানের চরিত্র অত্যন্ত উন্নত মানের। এর ভিতর আধ্যাত্মিকতা নেই আর অপর ব্যক্তির ভিতর উন্নত মানের আধ্যাত্মিকতা আছে। অতএব এর আধ্যাত্মিকতা এবং উন্নত চরিত্র যদি অন্যের ভিতর সঞ্চালিত হয় তাহলে সে মরতে পারে না। অতএব পরম সফলতা হল মানুষের ইন্তেকালের পর তার ভালো স্থলাভিষিক্ত জীবিত থাকা, উন্নত জাতি এর জন্য চেষ্টা করে। আর এইটি যদি জাতি অর্জন করে তাহলে এটি অনেক বড় একটি পুরস্কার। আজ পর্যন্ত পৃথিবী কখনো এটি অনুভব করেনি যে সমস্ত সফলতা বিজয়ের ভিতর নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে। যে জাতির ভবিষ্যৎ প্রজন্ম উন্নত মানের সেই সমস্ত জাতি কখনো মারা যায় না বরং জীবিত থাকে, সেই জাতি মারা যায় না বরং জীবিত থাকে। যদি ভবিষ্যৎ প্রজন্ম উন্নত না হয় তাহলে তাদের সমস্ত বিজয় অর্থহীন এবং বৃথা। এরপর তিনি বলেন, অতএব জাতিগত উন্নতি তাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির উপর নির্ভর করে। তাই আমাদের এ কথার উপর জোর দেওয়া উচিত যে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে যেন আমরা ভালো স্থলাভিষিক্ত রেখে যেতে পারি, কারণ ইসলামের উন্নতি দ্বারা ইসলামের উন্নতি এবং ইসলামের ভবিষ্যতের নিশ্চয়তার বিধান করবে। সবচেয়ে এটি নিকাহ সম্পর্কে খুতবা দিচ্ছেন তো বলছেন যে এটি লাভ করা যায় বিয়ের মাধ্যমে, বিয়ের ফলেই নতুন প্রজন্ম সামনে আসে। তাই বিয়ে এবং নিকাহ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে বা নিকাহ সম্পর্কে ইস্তেখারা করার চিন্তা ভাবনা করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে যুবক যুবতী ছেলে মেয়েদের এবং পরিবারকে এটি নিয়ে ভাবা উচিত, বিয়ে সম্পর্কে ইস্তেখারা করা, ভেবে চিনতে সিদ্ধান্ত করা, কামনা বাসনার বা আবেগের অন্ধ অনুকরণ করতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেন যে নিকাহ বা বিয়ের মূল উদ্দেশ্য হওয়া উচিত নেক এবং ত্যাগী প্রজন্ম যেন জন্ম নেয়। তিনি বলেন সমস্ত অশান্তির মূল কারণ হল আওলাদকে প্রাধান্য দেওয়া হয়, তার অযৌক্তিক কথাকে প্রাধান্য দেওয়া হয়। এই কারণে ধর্মের প্রকৃত যে প্রাণ বা প্রেরণা তাদের জীবন থেকে মিটে যায়। কোরআন করিমে আল্লাহ তাআলা বলেন যে সে ব্যক্তি ধার্মিক নয় যে নিজের সন্তানের অযৌক্তিক কথাকে বেশি গুরুত্ব দেয় এবং ধর্মের অধীনস্থ তাকে করে না। ধার্মিক সে যে সন্তান সন্ততিকে ধর্মের অধীনস্থ রাখে। যে ব্যক্তি নিজের সন্তান সন্ততিকে ধর্মের অধীনস্থ রাখবে সে কখনো নিজ ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে পারে না, কেননা সন্তানের অযৌক্তিক কথাকে প্রশ্রয় দিলে সন্তান ধ্বংস হয়। তিনি বলেন ইসলামী জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিকাহ বা বিয়ে। যেভাবে বিল্ডিং এর জন্য একটা ভিত্তি রাখা হয়, কিন্তু ভিত্তি যদি দৃঢ় না হয় তাহলে বিল্ডিং ধসে পড়বে। একইভাবে যদি ভেবে চিনতে এবং দোয়ার ভিত্তিতে বিয়ের সিদ্ধান্ত না হয় তাহলে বিয়েও ধ্বংসের কারণ হতে পারে। এক কথায় যে বিষয়টি আনন্দের কারণ সত্যিকার অর্থে সেটি বিপদ ডেকে আনার কারণ হতে পারে। তিনি আরো বলেন যে আমি আমার বাচ্চাদের বিয়ের সময় কখনো এই বিষয়টিকে প্রাধান্য দেইনি যে তাদের বিয়ে সম্পদশালী পরিবারে হবে। আমি সবসময় জামাতের লোকদেরকে এই নসিহতই করেছি যে জামাতের সদস্যরা সম্পর্ক করার সময় এমন পরিবার সন্ধান করে যারা সম্পদশালী বা সচ্ছল। আমাদের সন্তানদের বিয়ের সময় পরিবার এসেছে কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি, যেন আমাদের নিজেদের স্ট্যান্ডার্ড কায়েম থাকে, মান নিজেদের মান যেন আমরা বজায় রাখতে পারি, সবাইকে এটি দৃষ্টিতে রাখা উচিত, এই হল নীতি। এই কথা সামনে এসে তাই ভাবলাম যে আমি বলে দেই, আজকাল এমন অনেক সমস্যা আসছে তাই এটি স্পষ্ট করা আবশ্যক মনে করলাম। আল্লাহ তালা করুন হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু আসসালামের পরিবারের সদস্যরা এবং জামাতের সদস্যগণ বিয়ে শাদীর সময় যেন এটি দৃষ্টিতে রাখতে পারে যে আসল বিষয় হল ধর্ম। এই কাহমদির লক্ষ্য উদ্দেশ্য হল খোদার সাথে সম্পর্ক স্থাপন এবং ধর্মের সেবা। দুনিয়াকে ধর্মের অধীনস্থ করতে হবে, ধর্মকে জাগতিকতার অধীনস্থ করা যায় না। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এই কথাই বলেছেন যে এর মাধ্যমেই জাতিগত জীবনের নিশ্চয়তা বিধান করা যায়। যখনই জামাতের কোন পুণ্যবান ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নেয়, জামাতের সদস্যদের বিশেষ করে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পরিবারের সদস্যদের উচিত তাদের এবং পরিবারের যখন কেউ বিদায় নেয় তখন নেকি এবং আল্লাহর সাথে সম্পর্কের বিষয়কে সামনে রেখে একটা নতুন চেতনার সাথে নিজেদের গন্তব্য নির্ধারণ করা উচিত। এই ইহজগৎ বড় সাময়িক, ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে, চিরস্থায়ী বিষয় হল খোদা তালার সন্তুষ্টি। আল্লাহ তালা আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। হযরত সৈয়দ দাউদ মুজাফর সাহেবের চার সন্তান বিভিন্ন ভাবে জামাতের খেদমত করছেন, তিন কন্যা আমার স্ত্রী এবং আরো দুই বোন তার আছেন, উভয়ের বিয়ে হয়েছে ওয়াকিজিন্দগির সাথে। আল্লাহ তালা করুন তাদের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে পারে। দুই ছেলে যদিও ওয়াকফে জিন্দেগি নয় কিন্তু আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে পিতামাতার তরবিয়ত থেকে অংশ পেয়েছেন, কোনো না কোনোভাবে জামাতের সেবা করছেন, করবেন ইনশাআল্লাহ। এদের তারা এবং তার সকল তাদের সকল সন্তান সন্ততি তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন খোদার নৈকট্য লাভে সচেষ্ট থাকে, তাদের দোয়া যেন তারা সবসময় পেতে থাকে। একইভাবে আমাদের সকল বুজুর্গদের সন্তান সন্ততি সাহাবাদের সন্তান সন্ততি যেন সবসময় নিজেদের পিতা পিতামহের নেকির প্রতি পুণ্যের দিকে দৃষ্টি রাখে, ভবিষ্যৎ প্রজন্মের পুণ্যের জন্য নেকির জন্য দোয়া এবং নিজেদের আমলের মাধ্যমে যেন তারা চেষ্টা করে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। নামাজের পর ইনশাআল্লাহ হযরত সৈয়দ দাউদ মুজাফফর সাহেবের নামাজের জানাজা গাইব, আমি পড়াবো ইনশাআল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر